হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
আমি রোকেয়া হায়দার শ্রোতাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচনা শুরু করব। আপনারা জানেন আজকের আমাদের আলোচ্যসূচি সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন ঢাকায় শেষ হল। এই 20 বছর পর ত্রয়োদশ সার্ক শীর্ষ সম্মেলন এবং সেই সম্মেলন সম্পর্কে এখন তো অনেক প্রশ্ন যাচ্ছে, সেই নিয়েই আমাদের আজকের আলোচনা। এবং আমাদের আজকে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। ঢাকায় রয়েছেন জনাব সাইফুল বারী, এটিএন টেলিভিশন নেটওয়ার্কের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ ন্যাশনাল ব্রডকাস্টিং অথরিটির প্রাক্তন চেয়ারম্যান এবং বিশিষ্ট সাংবাদিক। আছেন কলকাতায় আনন্দবাজার পত্রিকার সাংবাদিক অনিন্দ জানা, এবং তারাই আপনাদের প্রশ্নের জবাব দেবেন আজকে, এবং আপনাদের প্রশ্ন আমি নেব। আসুন তাহলে শুরু করা যাক। সাইফুল বারী, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনিন্দ জানা, আপনারা নিশ্চয়ই শুনছেন। আমি আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। তাহলে আমরা প্রশ্নে যাই, কারণ অনেক টেলিফোন বাজছে। দেখা যাক কে কোথা থেকে কি প্রশ্ন করছেন। হ্যালো
হ্যালো,
আসসালামু
আলাইকুম।
আমি রুমি বলছি ঢাকা থেকে।
হ্যাঁ,
এবং আমি সার্কের উপরে বলতে চাচ্ছি যে অনুষ্ঠানগুলো হয়ে গেল, সার্কের সুন্দর অনুষ্ঠান হলো আমাদের ঢাকায় খুব সুন্দর সফলভাবে হয়েছে। তবে খুব দুঃখজনক ব্যাপার যে সার্ক সম্মেলন শেষ হওয়ার সাথে সাথে যে ঝালকার থেকে যে মহা হামলা হয়ে গেল, হ্যাঁ দুঃখের বিষয় এই যে সন্ত্রাসের উপরে এত আলোচনা হওয়ার পরও ঝালকার থেকে এই বোমা হামলা দেখে সত্যি খুবই আমরা মর্মাহত। তবে আমার প্রশ্ন, এই সন্ত্রাসবাদী যে দমন বাস্তবায়ন হবে সেটা কবে হবে, সেটা এটাই আমার প্রশ্ন।
জনাব সাইফুল বারী, আপনি কিছু বলবেন? হ্যালো,
দেখুন দেখুন যারা বাসে বাস করেন তারাও কিন্তু ঘটনায় শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পরেই এই ঘটনাটি ঘটে গেল, যেখানে দুজন বিচার মৃত্যু ঘটল, যাতে হত তারাও, এবং তারাও অবাক হচ্ছে কি করে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। এবং তারা এই মনে করে আরো আশ্চর্য হচ্ছে যে এই ঘটনা এই অঞ্চলের মানুষ ধরনের একটা টাকারের সম্মেলন পরপরই মানসিকভাবে ছিল না। পৃথিবীর অংশের যারা এটা যেভাবে হয়েছেন এবং বোধ হয়েছেন সেভাবে মাংস হয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে।
তার মানে এটা তো সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হলো এবং এটা দমনের জন্য তো ব্যবস্থা নেওয়া হবে, সেটাই আমরা আশা করছি। অনিন্দ জানা,
দেখুন আমার একটা ব্যক্তিগত মতামত বলুন বা পেশাদারী মতামত বলুন, মানে আনন্দবাজার পত্রিকার সাংবাদিক হিসেবে মানে দেশে বিদেশে যে সমস্ত জায়গায় গেছি, কিছু কিছু সন্ত্রাসবাদ কবলিত এলাকাতে আমি সফর করেছি, আমার একটা ব্যক্তিগত মতামত, আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে দেখুন, দুটো দিনের সম্মেলন করে কিন্তু এই আবহমান কাল ধরে চলে আসা পারস্পরিক সন্দেহ বিদ্বেষ অবিশ্বাস মুছে ফেলা খুব কঠিন। হ্যাঁ, আপনারা বলতে পারেন, আমরাও বলতে পারি, সার্ক দেশভুক্ত সদস্যরা সকলে বলতে পারেন যে একটা ইট ইজ আ স্টে ফরওয়ার্ড, কিন্তু আপনারা যদি বা আমরা যদি আশা করি যে সার্ক সম্মেলন শীর্ষ সম্মেলন 13 তারিখ শেষ হলো, 13 তারিখ রাত 8টা সমস্ত রাষ্ট্রপ্রধানরা দেশ ঢাকা ছেড়ে চলে গেলেন এবং 8:05 থেকে সমস্ত মানে দক্ষিণ পূর্ব এশিয়া সন্ত্রাসমুক্ত হয়ে গেল, এটা কিন্তু আশা করাটা খুব অন্যায় হবে এবং বাড়াবাড়ি হবে।
যাই হোক, আমরা আশা করব যে এই ধরনের যে কর্মসূচি গ্রহণ করা হবে তা অদূর ভবিষ্যতে কার্যকর করার ব্যবস্থা সব দিক থেকে নেওয়া হবে। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। ওয়াশিংটন থেকে আজকের আলোচ্য বিষয় সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন এবং হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন অতিথি আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। আরেকটি টেলিফোন বাজছে। হ্যালো
হ্যালো হ্যালো, আমি বিশ্বনাথ মণ্ডল, চক ইসলামপুর, মুর্শিদাবাদ থেকে বলছি।
আমি নসিপুর হাই মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি একজন শিক্ষক। গত কয়েকদিন আগে ত্রয়োদশ যে সার্ক সম্মেলন হয়ে গেল বাংলাদেশের ঢাকায়, সেখানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষা বিনিময় কর্মসূচি কতটা নেওয়া হয়েছে এবং এই সমস্ত দেশগুলোর মধ্যে যদি ছাত্র শিক্ষক এদের মধ্যে যে শিক্ষা বিনিময় কর্মসূচি নেওয়া যায় এবং পারস্পরিক ভিত্তিতে যদি এই শিক্ষা ব্যবস্থাটা যদি উন্নতির জন্য কিছু ব্যবস্থা নেওয়া যায় তাহলে আশা করি ভালো হয়। তো এই ব্যাপারে কোন কর্মসূচি নেওয়া হয়েছে কিনা আমি একটু জানতে চাই।
তার মানে স্যার শিক্ষক
জবাব দিতে পারি?
হ্যাঁ বলুন।
আপনি যিনি প্রশ্নকর্তা তাকে বলছি, আপনাদের ভয়েস অব আমেরিকার মাধ্যমে, যে ভারতের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহ সার্কের উদ্বোধনী ভাষণে একটা প্রস্তাব দিয়েছেন যে দক্ষিণ পূর্ব এশিয়া বিশ্ববিদ্যালয় সার্ক দেশগুলোকে নিয়ে একটা স্থাপন করা হতে পারে, সেটা নয়াদিল্লিতেও ভারত করতে পারে অথবা অন্য কোন দেশ, সার্ক দেশভুক্ত যে অন্য সার্কভুক্ত অন্য কোন দেশ, তারা যদি তাদের দেশে করতে যায় তাতেও ভারতের সম্পূর্ণ সহযোগিতা থাকবে, সকলের সঙ্গে আলাপ আলোচনা ইত্যাদি করে এরকম একটা বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব উনি দিয়েছেন, যাতে সার্ককে সদস্য দেশগুলোর মেধাবী ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা গবেষক যারা আছেন তারা সেখানে উপযুক্ত পরিবেশ এবং পঠন পাঠনের উপযুক্ত পরিকাঠামো পান।
জনাব সাইফুল বারি, হ্যালো, আপনি কিছু বলবেন?
উনি যেটা বলা হল এতক্ষণ ওটাই, যে ভারতের প্রধানমন্ত্রী বিশেষ করে এই এই অঞ্চলে বিশ্ববিদ্যালয়ের কথা যে বলেছেন তার উদ্দেশ্যটা হল যে বাণিজ্যের কথা বলা হচ্ছে, অর্থনৈতিক সহযোগিতার কথা বলা হচ্ছে, শিক্ষা ক্ষেত্রে যাতে একটা পর্যায়ে যাতে সহযোগিতার একটা নিশ্চয়তা কিংবা সহযোগিতার সুযোগ থাকে, সেই জন্য একটা এই অঞ্চলের একটা বিশ্ববিদ্যালয়ের কথা উনি বলেছেন। এবং এই প্রস্তাবটা অন্যান্য আমাদের জানার মধ্যে আর যারা ওখানে নেতা ছিলেন তারা এটাকে সমর্থন করেছেন।
হ্যাঁ বেশ, তাহলে হ্যাঁ বলুন।
শুধু আশা করা যায় শিক্ষার জন্য একটা লেভেল একটা পর্যায়ে পর্যায়ে উঁচু পর্যায়ে হয়ে গেলে কিন্তু তবুও একটা পর্যায়ে অন্তত একটা শিক্ষা সম্পর্কে একটা অন্তত ব্যবস্থার চিন্তা ভাবনা চলছে বলে আমাদের মনে হয়েছে।
হ্যাঁ বেশ, এবার আমরা পরবর্তী শ্রোতার টেলিফোনটা নেই।
হ্যাঁ, আমি কলকাতা থেকে অনির্বাণ সরকার বলছি। আমি এই কলকাতায় একটি ব্যবসা চালাই এবং আমাদের ব্যবসা হচ্ছে আমরা বাইরে মানে ভারতবর্ষ থেকে কলকাতার এবং অন্য জায়গা থেকে আমরা স্টুডেন্ট পৃথিবীর 14-15টা দেশে পড়তে পাঠাই এবং এই যে সার্ক সম্মেলন হয়ে গেল ঢাকাতে, আমি একটা জিনিস জানতে চাই যে এই যে এডুকেশন ব্যাপারটা এটাও তো ভীষণ গ্লোবাল হয়ে যাচ্ছে এবং আমাদের এখানেও ভারতবর্ষে অনেক রকম নানান কোর্সগুলো অফার করা হয় যেখানে বাংলাদেশ থেকে প্রচুর ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসেন এবং তারাও আমাদের কাছে আসে বাইরে আরো ভালো প্রসপেক্ট পাওয়ার জন্য। কিন্তু একটা জিনিস আমি তাদের কাছ থেকে জানতে পারি যে এই ভারত এবং বাংলাদেশের ভেতরে কয়েকটা প্রবলেম, যেটা যেমন একটা হচ্ছে বিমান চলাচল, এক তো হচ্ছে যে ভাড়া খুবই বেশি এবং আমার মনে হয় যে কানেকশন আরো কলকাতা থেকে ঢাকা অনেক বাড়তে পারে এবং আরো বেশি এয়ারলাইন যদি চলে আসে তাহলে ভাড়াও কমতে পারে এবং কেবলমাত্র ছাত্রছাত্রী না বাট আমাদের মতো ব্যবসায়ীরাও এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই আমরা মিলেমিশে ব্যবসা করতে পারি। এইটা কি মনে হয় যে সার্ক সম্মেলনের জন্য কিছুটা এটা এতে উন্নতি হবে?
আমেরিকা ওয়াশিংটন থেকে হ্যালো
উত্তর দিতে বলবেন।
হ্যাঁ
আমি অনিন্দ্য, আমার
এক মিনিট
সম্পর্কে একটা উত্তর দিতে পারি।
এক মিনিট, আমরা বলে দিই শ্রোতাদের যে হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান শুনছেন, আপনারা সরাসরি প্রশ্ন করে টেলিফোন করতে পারেন 2026193062 এই ফোনে এখন সরাসরি ফোন করতে পারেন, আপনাদের প্রশ্ন আমরা নিতে পারবো। হ্যাঁ অনিন্দ্য, আপনি কি বলছিলেন?
অনির্বাণবাবু, কলকাতা থেকে আমি যে শহরে বসে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছি সেই শহরের কোন একটা প্রান্ত থেকে এই প্রশ্ন করেছেন। আমি তাকে বলি যে আমি বারবার বিং কম্পেল টু রেফার টু ডক্টর মনমোহন সিং ইনগরাল স্পিচ, যেখানে উনি বলেছেন যে ভারতের তরফ থেকে আরো একটা প্রস্তাব দেওয়া হয়েছে যে সার্ক দেশে সার্কভুক্ত যে সাতটি দেশ আফগানিস্তান এবার পূর্ণাঙ্গ সদস্য হবে, তার এর আগে পর্যন্ত সাতটা দেশ, সেই সাতটা দেশের প্রতিটির সঙ্গে রেসিপ্রোকাল বেসিসে ভারতবর্ষের ছটি মেট্রোপলিসে নিয়মিত বিমান চলাচল এর প্রস্তাব ডক্টর মনমোহন সিংহ ওই উদ্বোধনী ভাষণে দিয়েছেন। সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এর তো অনেকগুলো মোডালিটিস থাকে, সেই মোডালিটিস গুলো আগামী 2007 সালে ভারতেই সার্ক অনুষ্ঠিত হবে, সার্ক শীর্ষ সম্মেলন তার মধ্যে হয়ে যাবে বলে মনে করা হচ্ছে, দ্রুতই হয়ে যাবে মনে করা হচ্ছে। প্লাস অনির্বাণ বাবু বললেন যে উনি তাদের মতো ব্যবসায়ীরা সাফটা ব্যাপারটা মানে অবাধ বাণিজ্য সাতটা দেশের মধ্যে সেটাও যাতে আগামী 1 জানুয়ারি তার ডেডলাইন ধরে এগোনো হচ্ছে, নভেম্বরের শেষের দিকে সমস্ত সার্ক দেশভুক্ত রাষ্ট্রগুলির বিদেশ মন্ত্রীরা একটা তাদের মধ্যে বৈঠক করবেন, অর্থমন্ত্রীরাও অংশ নেবেন, সেইখানে এটা নিয়ে আরো অগ্রগতি হবে বলে মনে করা হচ্ছে। তিন, আরেকটা প্রস্তাব ভারতের দিক থেকে দেওয়া হয়েছে যে সার্ক দেশভুক্ত যে সদস্য দেশগুলোর মধ্যে ভিসা মুক্ত ভ্রমণ, এখনো পর্যন্ত এই ভিসা মুক্ত ভ্রমণের আওতায় পড়েন সংসদ সদস্যরা এবং বিভিন্ন দেশের বিচারালয়ের বিচারপতিরা। তো সেখানে আরো কিছু কিছু ক্যাটেগরি অন্তর্ভুক্ত করা যায় কিনা, যেমন নিজের পেশা বলেই আমি একটু উৎসাহী সাংবাদিক, যেমন ছাত্রছাত্রী, গবেষক, ব্যবসায়ী, সেইগুলো নিয়েও একটা কিন্তু আলাপ আলোচনার জায়গা তৈরি হয়েছে এবং আলাপ আলোচনা চলছে।
ধন্যবাদ আনন্দ। জনাব সাইফুলবাড়ি, আপনি কিছু বলবেন? কারণ অনেকেই প্রশ্ন করছেন, ইমেলেও আমাদের প্রশ্ন করেছেন অনেকে যে ভিসা মুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা বিশেষ করে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে।
এখানে একটুখানি লক্ষণীয় যে ট্রানজিট কিংবা ভিসা এগুলো নিয়ে এটা ঢাকার ঘোষণা, তার মধ্যে কিন্তু এগুলো উল্লেখ আছে। এখন যেটা কথা হলো সেটা হচ্ছে কিভাবে কাকে শুরু হবে, আলোচনার মধ্যে এসে যায় যে অনেক সময় বলা হয়েছে যে শুরুতে সাংবাদিকদের দিয়ে শুরু করা যেতে পারে, যাদের এই ভুক্ত যে দেশগুলো তার দেশের সাংবাদিক তাদের চলাচলের জন্য হয়তো ভিসা লাগবে না, এটা দিয়ে যদি শুরু কেমন হয়। তবে এগুলোকে ডিটেলস আলোচনার দরকার আছে যে কাদেরকে দিয়ে শুরু করা যাবে, কারা পরে আসবে কিংবা কারা তারপরে আসবে। কিন্তু বাস্তব কথাটা হলো যে এই যে ঢাকা ঘোষণা তার মধ্যে কিন্তু স্পষ্ট এটা বলা ছিল যে ট্রানজিট এবং ভিসা এটার সুবিধার জন্য সার্ক যতগুলো দেশ সার্কভুক্ত যতগুলো দেশ আছে তারা সকলেই এই ব্যাপারে ঐক্যপক্ত শুধু হয়নি, তারা বলেছে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্রেজ ওয়াইজ কার্যকর করা
চেষ্টা করতে হবে। হ্যাঁ, বেশ, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব, টেলিফোন আলো জ্বলে উঠেছে দেখছি।
হ্যালো, আমি ঢাকা থেকে আদনান বলছি, আমি পেশায় একজন কম্পিউটার প্রকৌশলী। তো আমি বলতে চাচ্ছি যে সার্ক যেটা গঠন হয়েছে তাদের 2 দশক হয়ে গেল, কিন্তু এই 2 দশকের ভিতরে কোন ফলপ্রসূ কাজ তো তারা করে দেখাতে পারে, তাহলে এইভাবে প্রত্যেকটাই আমাদের সার্কের সদস্য থাকবেন, এইভাবে প্রত্যেকবার এত খরচ করে এত বড় বড় সভা করার অর্থটা কি দাঁড়াচ্ছে? সার্ক সম্মেলনের এবারের লক্ষ্য আমরা জানি যে সার্কভুক্ত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার দেশে যে পত্র পত্রিকাগুলো আছে সেগুলোতে ফলো করে শুধু সার্কের কিভাবে নিরাপত্তা নেওয়া হচ্ছে সেগুলো উঠে আসছে, কিন্তু নিরাপত্তা নেওয়াটা এটা আমাদের একটা ব্যর্থতা যে এইভাবে আমাদেরকে নিরাপত্তা দিতে হচ্ছে। সেটা না হয়ে আমাদের সরকারের বা সার্কের যে মূল চালিকাশক্তিগুলো আছে তাদের কি উচিত না সাধারণ মানুষের কাছে সার্কের মূল লক্ষ্যগুলো পৌঁছে দেয়া? তাহলে সাধারণ মানুষ আরো বেশি উদ্বুদ্ধ হতে পারত না, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ সবাই।
হ্যালো জনাব সাইফুলবাড়ি।
হ্যাঁ,
মানে আদনানের প্রশ্নটা ছিল যে সাধারণ মানুষের কাছে সার্কের বার্তাটা কি সঠিকভাবে পৌঁছানো হয়েছে?
হ্যাঁ, এই ব্যাপারে এইটুকু বলা যায় যে এবার যে 2 দশ এই সার্ক শীর্ষ সম্মেলনের একটা দিক হল যেটা হল যে অন্তত দুবার স্থগিত হওয়ার পরও অনেকে অনেক সময় সন্দেহ ছিল এবং ভয়ও ছিল যে একান্তই আর এই শিশু সম্মেলন হবে কিনা। তো এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা হল এবং এখানে বিশেষ বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন যে সিদ্ধান্তগুলো হয় তার বাস্তবায়নের উপরে জোর দিতে হবে, কারণ লক্ষ্য হয়েছে যে এই ২০ বছরে হয়তো কিছু কিছু সিদ্ধান্ত যে হয়নি তার নেতৃত্বের বাস্তবায়নগুলোর তেমন একটা হয়নি এবং সেই জন্য অনেকেই তাহলে কিছুটা হতাশ হয়েছেন বলে ধরে নেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে এইবারে বাস্তবায়নের উপরে একটু জোর দিতে হবে, কারণ বাস্তবায়ন ছাড়া শুধু সিদ্ধান্ত নিয়ে কোন লাভ হবে না। তাই এখন এর পরবর্তীতে এই যে ফেজগুলো আসবে মিনিস্টারদের মধ্যে কিংবা তারপরে অফিসিয়ালদের মধ্যে তারা কিভাবে বাস্তবের তফসিলে ত্বরান্বিত করেন তার উপরে নির্ভর করবে।
তার মানে সাধারণ মানুষের কাছে এর সুফল পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে, সে বাস্তবায়নের জন্য এগিয়ে আসতে হবে এবং সেই লক্ষ্যে কাজ এগিয়ে চলেছে, এই তো?
আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। আমার কাছে এই সার্কের যদি আপনি বলেন একটা সিলভার লাইনিং, সেটা হচ্ছে যে সার্কভুক্ত দেশগুলো সমস্ত রাষ্ট্রপ্রধানরা এই ব্যাপারে একমত হয়েছেন যে এতদিন কিছুই হয়নি। দিস ইজ ডেফিনেটলি আ সিলভার লাইনিং। তারা যে এইটা বুঝেছেন, উপলব্ধি করেছেন এবং বুঝে, যেমন প্রাইম মিনিস্টার, বাংলাদেশের প্রাইম মিনিস্টার খালেদা জিয়া যেমন বলেছে, সেটা অত্যন্ত আমি তার সঙ্গে একমত, একেবারে একমত যে এবার কিন্তু কিছু করতে হবে। মানে ইট ইজ হাই টাইম উই অ্যাকচুয়ালি পুল আপ আওয়ার সক্স এন্ড ডু সামথিং অ্যাবাউট ইট।
হ্যাঁ, যেমন আদনানের সেটাই প্রশ্ন ছিল যে এত খরচ করে এরকম ব্যয় সাপেক্ষ একটি বিরাট সম্মেলন।
এইটুকু বলতে পারি যে এই যে মানে রাজনৈতিক শীর্ষ নেতারা এইটা যে উপলব্ধি করেছেন যে এতদিন তারা কিছু করেননি, এটাও একটা ভালো জিনিস।
হ্যাঁ, তার মানে তারা
এটাই একটা খুব ভালো জিনিস যে এতদিন কিছু হয়নি সেটা বুঝতে পেরেছি।
হ্যাঁ, এবার তারা বাস্তবায়নের দিকেই লক্ষ্য দেবেন, সেটাই আমরা নজর দেবেন, সেটাই আমরা আশা করতে পারি। জনাব সাইফুল বারী, আপনার কোন মতামত আছে এ বিষয়ে?
আমি ওই যে বলতে চাচ্ছি যে অনেকে পুস্তক করতে পারেন যে শুধু সম্মেলন হলো এবং অনেক কথাগুলো বক্তৃতা হলো এমনকি সিদ্ধান্ত হলো, কিন্তু এবারে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে সকলেই মনে করছেন যে বাস্তবায়নের জন্য একটা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য, যেমন সপ্তাহ তারপরে বলা হবে যে ফার্স্ট জানুয়ারিতে এটাকে কার্যকর একটা ব্যবস্থা নিতে হবে। আমার মনে হয় যে অন্য ব্যাপারে এরকম একটা ডেডলাইন আস্তে ছেড়ে আসবে এবং এটা নির্ভর করবে পরের যে স্তর, যেমন মিনিস্ট্রিয়াল লেভেলে, তারপরে মন্ত্রী পর্যায়ে এবং অফিসিয়ালসদের পর্যায়ে কত দ্রুত এগুলোকে ডিটেলসগুলো ওয়ার্ক আউট করে এগুলোকে ত্বরান্বিত করে তারপরে নির্ভর করবে। এখন পলিটিক্যালি তো লিডার্সরাই একমত হয়ে যায়, কিন্তু এখন ইমপ্লিমেন্টেশনের জন্য অনেকটা দায়িত্ব বর্তায় এই এক্সিকিউটিভ তাদের উপরে।
বেশ, আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা বিরতি নেব।
শ্রোতা বন্ধুরা, ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
হ্যাঁ, আর শ্রোতাদের মনে করিয়ে দিই, আপনারা হ্যালো ওয়াশিংটনে সদ্যসমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা শুনছেন। আপনাদের প্রশ্ন থাকলে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। টেলিফোনের বাতি আবার জ্বলে উঠেছে, দেখি কে ফোন করছেন, কোথা থেকে?
আমার নাম ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, বেলদা নবোদয় পল্লী থেকে। আমি সার্ক সম্মেলন সম্পর্কে দু একটি প্রশ্ন করতে চাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এবারে যে সার্ক সম্মেলন ঢাকাতে অনুষ্ঠিত হয়ে গেল, তাতে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত এরা সকলেই আফগানিস্তানকে সদস্য পদ দেওয়া নিয়ে বিভিন্ন রকম মতামত প্রকাশ করেছেন, তো এদের মধ্যে কখনো একটা কোঅপারেশন গড়ে ওঠেনি। তো আমার মত, এদের এই সার্ক দেশগুলোর মধ্যে এরকম একটা দেশকে সদস্য পদ দেওয়া নিয়ে এরকম মতদৈরিতা কেন? আমার বক্তব্য যেটা, হ্যাঁ, আমি নিজে মনে করি, আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি এটা মনে করি যে আফগানিস্তানকে সদস্য পদ দেওয়া উচিত, এক। আর দু নম্বর কোশ্চেন হচ্ছে যে ইউরোপের দেশগুলোর মধ্যে যে ইউরোপীয় ইউনিয়ন যে ফলপ্রসূ কাজ করেছে, তো আমাদের যে দেশ সার্ক, সাউথ এশিয়ার যে দেশগুলো যে নিয়ে গঠিত সংগঠন যে সার্ক, এই সার্ক কি ভবিষ্যতে ইউর মতো চেহারা নেবে, সেটাই আমার জিজ্ঞাসা বিষয়।
বেশ, একটা হচ্ছে আফগানিস্তানের সদস্যপদ লাভ, আর ইউ এর মতন সার্কো আগামীতে সেই রূপ নেবে কিনা। তো আপনার দুটি প্রশ্ন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জনাব সাইফুল বারী, আফগানিস্তানের সদস্যপদ সম্পর্কে,
আফগানিস্তানের নতুন সদস্য, আফগানিস্তান তো নতুন সদস্য হয়ে গেছে,
হ্যাঁ
এবং হয়ে গেছে, এবং এতে আমি ঠিক প্রশ্ন বুঝতে পারি যে হয়ে গেছে তখন সকলেই ছাত্রদের সার্বক্ষ ছাত্র দেশের হরবাহিত হয়েছে।
হ্যাঁ, সেইটাই ওনার সিদ্ধান্ত, ওনার প্রশ্ন ছিল যে এটাতে কিছু মতভেদ দেখা দিয়েছিল তিনটি দেশের মধ্যে আর কি, আফগানিস্তানের সদস্যত্ব লাভের বিষয়ে। আরেকটি ওনার প্রশ্ন যে সার কি আগামীতে ইউরোপীয় ইউনিয়নের মতো রূপ নিতে পারে,
সেটাও আলোচনা হয়েছে কিন্তু এখানে, এবং তাতে বলা হয়েছে যে এটার আলটিমেটলি গোল কিন্তু ইউনিয়নের এই গোল, কিন্তু এই গোলে পৌঁছানোর আগে হয়তো কতগুলো স্তর পেরোতে হবে, এবং তার জন্য কিছু 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 পদক্ষেপ নেওয়া, কিন্তু গোলটা ইউনিয়নই করে গোল, এটা কিন্তু মোটামুটি সকলেই এই কথাটা ইউনিয়নের পৌঁছানোর জন্য সেটা বেঁধেও দিয়েছেন 2006 থেকে 2015 অবধি।
আচ্ছা, কারণ উনি বোধ হয় জানতে চান, বিশেষ করে একটা প্রশ্ন ছিল যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে যেমন অবাধে যাতায়াত করা যায়, ওই ভিসার বাধ্যবাধকতা তেমন নেই, আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যথেষ্ট প্রসার হচ্ছে, সেই সেই সব বিষয় নিয়ে তার মানে আগ্রহ।
তো ওখানে পৌঁছার লক্ষ্যেই অনেকগুলো দেশ আসছে এখানে, এবং এই যে ছিল এই ঢাকা ঘোষণার মধ্যে, এগুলোর মধ্যে কিন্তু এটাই ছিল যে ওই গোলটাকে সামনে রেখেই বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে কিভাবে এগুলো যায়, যেহেতু গোল্ট আছে তবে কত সময় লাগবে
সেটা
তো ঠিক এখনই এভাবে বলা মুশকিল আছে। ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন সেখানে কিন্তু অনেক এখন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অনেক গান্ধী যারা একমত করছে না, যারা অন্তর্ভুক্ত হয়েও কোনো কোনো ক্ষেত্রে তারা এখন উচিত না,
আমি জানাব সৈকুল বাড়ির সঙ্গে একমত, মানে সার্ক কবে ইইউ হবে সেটা কিন্তু একান্ত ভাবে নির্ভর করবে সেই সমস্ত দেশের, সার্ক সদস্য দেশের বিভিন্ন যে সরকার, নির্বাচিত সরকার থাকবেন তাদের রাজনৈতিক সদিচ্ছার উপরে। এক, দুই, আবার আই এম রেফারিং টু ডক্টর মনমোহন সিং স্পিচ, যেখানে উনি উদ্বোধনী ভাষণে যেখানে উনি বলেছেন যে সার্ক আগামী দিনে কি একটা মার্জিনালাইজড ইনস্টিটিউশন হয়ে থাকবে, নাকি গোটা এশিয়ার যে অর্থনৈতিক জীবন ঘটছে তার সঙ্গে নিজেকে সেই স্রোতে নিজেকে মেলাতে পারবে, সেইটার উপরে কিন্তু এইটা ভবিষ্যৎ, এই যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা ভবিষ্যৎ অনেক নির্ভর
করে। কিন্তু আমার মনে হয় যে এটা অসুবিধা সেলেও থাকবে।
হ্যাঁ, জনাব সাইফুল বারী, আপনার লাইনে একটু গোলযোগ হচ্ছে, কারণ শ্রোতারা বোধ হয় আপনার কথা কেটে কেটে যাচ্ছে এবং ভালোভাবে শুনতে পাচ্ছে না, তো আপনার মোবাইল ফোনে আমরা ট্রাই করছি। আমরা মোবাইলে ট্রাই করছি, আপনি এই ফোনে থাকুন, আমরা মোবাইলটাতেও ট্রাই করে দেখি। ধন্যবাদ। এবারে মালয়েশিয়া থেকে একটি টেলিফোন আসছে, তার আগে আমরা শ্রোতাদের মনে করিয়ে দিই আপনারা ভয়েস অফ আমেরিকা থেকে হ্যালো ওয়াশিংটনে সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে আলোচনা শুনছেন। হ্যালো, মালয়েশিয়া থেকে বলছেন ভাই, শুনুন আপনার আপনার রেডিওটার আওয়াজ একটু কমান।
জি, আমার নাম সোহাগ, আমি মালয়েশিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো সার্কে সার্কে সিনিয়র অন্তর্ভুক্তি হলে সার্কের গতিশীলতা ও বাস্যমতা কতটুকু বাড়বে,
আপনি বলুন আরেকবার আপনার প্রশ্ন।
জি, আমার প্রথম প্রশ্ন হল সার্কে চীনের অন্তর্ভুক্তি হলে সার্কের গতিশীলতা ও ভারসাম্য কতটুকু বাড়বে?
চীনের অন্তর্ভুক্তি, আচ্ছা।
এবং আমার দ্বিতীয় প্রশ্ন হল আফগানিস্তানকে সদস্য করার ব্যাপারে দেখা গেল যে সবগুলো সার্কের সদস্য দেশগুলির মধ্যে একটা ঐক্যমত সৃষ্টি হয়েছে, কিন্তু চীনের বেলা দেখা গেল যে দুই একটা দেশের মধ্যে একটু আন্তরিকতা বা একটা পূজা করার একটা অভাব দেখা গেছে। আপনাদের মাধ্যমে প্রশ্নটা রাখলাম আর কি।
আচ্ছা আচ্ছা, অনিন্দ এই মুহূর্তে সাইফুল বাড়ি সাহেব টেলিফোন
সাইফুল বাড়ি বোধ হয় টেলিফোন লাইনে আমার জ্ঞান বুদ্ধি মতো আমি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি। এক, আফগানিস্তানের অন্তর্ভুক্তি নিয়ে, আফগানিস্তানের অন্তর্ভুক্তি নিয়েও কিন্তু একটা মতানৈক্য ছিল, এক। দুই, চীনের অন্তর্ভুক্তি নিয়েও একটা মতানৈক্য ছিল, আফগানিস্তানের অন্তর্ভুক্তি নিয়েও একটা মতানৈক্য ছিল। সেটা প্রথম সার্ক সম্মেলন শুরুর আগেই যে স্ট্যান্ডিং কমিটির বৈঠক বা স্টিয়ারিং কমিটির বৈঠক, সেখান থেকেই এটা আসতে শুরু করে। খুব পরিষ্কারভাবে বলছি, এটা কূটনৈতিক পার্লেন্সে, ডিপ্লোম্যাটিক পার্লেন্সে ডিপ্লোম্যাটরা অত সহজ করে, অত সহজবদ্ধ করে কথা বলেন না। একটু ঘুরিয়ে পেঁচিয়ে, একটুখানি আড়াল রেখে, আবডাল রেখে তারা কথা বলেন, কিন্তু গোদা বাংলায় সাধারণ মানুষ যা বোঝে সেটা তাদের কাছ থেকে, আমাদের, আমরা যারা এই ধরনের ঘটনা কভার করি, খানিকটা হোমওয়ার্ক করি সাধ্যমতো, তাদের বার করে নিতে হয়। সেই জায়গা থেকে আমি বলছি, আমি যেহেতু সার্ক সম্মেলন শুরুর আগের তিন দিন আগে থেকে ওখানে ছিলাম, বিভিন্ন শিবিরের সঙ্গে কথা বলে আমি যেটুকু জানতে পেরেছিলাম, আমি আমাদের কাগজেও সেটা রিপোর্ট করেছিলাম, যে আফগানিস্তান নিয়ে ভারত এবং পাকিস্তান, তারা এসেছিলই আফগানিস্তানকে সদস্য করে দেওয়া হবে, এইটা একদম ধরে নিয়ে পূর্ণাঙ্গ সদস্য এবারেই ঘোষণা হয়ে যাবে। এবার তারপরে নেপালের কাছ থেকে এবং খানিকটা খানিকটা বাংলাদেশের কাছ থেকে চীনের ব্যাপারটা আসতে শুরু করে। এবং ঘটনাচক্রে আমার সঙ্গে ঢাকাস্থ যে আফগান রাষ্ট্রদূত, তার সঙ্গে আমার কথা হয়, সেই ভদ্রলোক আমাকে বলেছিলেন যে স্টিয়ারিং কমিটির বৈঠকে আফগানিস্তান, মানে চীনকে সার্কে অন্তর্ভুক্ত করার ব্যাপারে নেপাল ভয়ঙ্কর ভাবে একটা চাপ দিচ্ছে, বাংলাদেশও গলা মেলাচ্ছে, এই ধরনের কথা। তো আলটিমেটলি যেটা হলো, সার্কের ঘোষণাপত্র যদি খুব খুঁটিয়ে দেখা যায়, তাহলে আলটিমেটলি যেটা হলো সেটা হলো যে আফগানিস্তান পূর্ণাঙ্গ সদস্য হলো, মানে মোডালিটিস গুলো বাকি রয়েছে। চীন পর্যবেক্ষক স্টেটাস পেল। এখন চীন পর্যবেক্ষক হবে নাকি ডায়ালগ পার্টনার হবে, সেইটা নিয়ে আবার দুদিন টানা পড়েন চলল। এবং দেখা গেল যখন চীন পর্যবেক্ষক স্টেটাস পেল, তখন হঠাৎ সার্কের সার্ক সম্মেলনের আগের দিন থেকে, আমি বলবো ভারতীয় শিবির থেকে, জাপানের নামটা প্রস্তাব করে দেওয়া হলো। কারণ এবার শেষ পর্যন্ত যখন ঘোষণাপত্রটা হলো, তখন দেখা গেল ঢাকা ঘোষণাপত্রে সেখানে চীনও আছে পর্যবেক্ষক হিসেবে, জাপানও আছে পর্যবেক্ষক হিসেবে, কিন্তু কি কি স্টেটাস, মানে পর্যবেক্ষক স্টেটাস হলে তাদের তাদের কি হবে, তাদের মানে কি, তারা কতদূর আলোচনায় অংশ নিতে পারবে, কি করবে, এইগুলো নিয়ে একটা আলোচনার অবকাশ থেকে গেল। কিন্তু আমি যেটা বলতে চাইছি যে মতানৈক্য কিন্তু একটা গোড়া থেকেই ছিল, ওই কূটনীতির মারপ্যাঁচে সেগুলোকে ঢাকা চুপি দিয়ে একটু কৌটো ভরে টরে তারপরে একটা ফুলের বোকে সাজিয়ে ঢাকা ঘোষণা।
যাই হোক, অনিন্দ আপনার ব্যাখ্যাটা চমৎকার, তবে আমাদের তো অনেক শ্রোতা অপেক্ষা করছে, আমাদের যেতে হয়। আর সাইফুল বাড়ির উনার টেলিফোন লাইনটা একটু মানে ঠিক আওয়াজ শোনা যাচ্ছিল না, এবার মনে হয় ফিরে এসছেন। হ্যাঁ, তো আমরা তাহলে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই।
হ্যালো, আমি আব্দুল মালিক নিউ ইয়র্ক থেকে বলছি।
বলুন,
সন্ত্রাস রোধ ও মোকাবেলায় সদ্য সমাপ্ত সার্ক শীর্ষ সম্মেলনে বিষয়টি পেয়েছিল বিশেষ গুরুত্ব, এ নিয়ে অনেক আলোচনা হয়, তাই ঢাকা ঘোষণায় সন্ত্রাস বন্ধে নেতৃবৃন্দ সকল প্রচেষ্টা একত্রিত করারও অঙ্গীকার ব্যক্ত করলেন। অথচ ঠিক এর পরদিনই ঝালকাঠিতে জঙ্গিরা বোমা ফাটাল, সন্ত্রাসীরা খুন করল দুজন জজকে। এসব প্রতিরোধের দায়িত্ব সরকারের, কিন্তু কোনটিরই কার্যকর প্রতিকার নেই। এবং আমার প্রশ্ন, এই সন্ত্রাসবাদ মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলো কিভাবে এটাকে মোকাবেলা করতে পারে বলে আপনারা মনে করেন?
জনাব সাইফুল বাড়ি, আপনাকে এই প্রশ্নের জবাব দিতে বলবো, কারণ আপনার লাইনে তো অসুবিধা হচ্ছিল, এখন আপনি ফিরে এসেছেন আবার অন্য লাইনে।
সার্কের পরে যেটা হল, তেমন দেশভুক্ত দেশগুলো নিজেরা একাকি হয়তো চেষ্টা রাখবেন, কিন্তু এই হল যে তার ব্যাপারে পরস্পর পরস্পরকে সাহায্য, কথাবার্তা এখানে আগে যেমন প্রতিষ্ঠা তাদের নিজেদের সন্ত্রাস বা এই ধরনের কার্যকলাপকে কিংবা রোধ করে তারা নিজেরা এখানে দেখাতে চাই সকলের এক হল যে প্রয়োজনে একজন আজকে সাহায্য করবে ব্যাপারে।
হ্যাঁ
কথাটা যে একটা সার্কেট হলো যে তারা বললো যে আমরা এরপরে দরকার হলে পরস্পর সাহায্য করবো, তারপর তিনি এখন দেখা যাক যে এটা করে কিংবা আমাদের যেটা হঠাৎ করে হয়েছে তার কিন্তু বাংলাদেশের যারা কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা সরকারের সেই অংশ তারা কিন্তু খুব তৎপর হয়ে গেল, সঙ্গে সঙ্গে দুজনকে ধরা হয়ে এবং তাদের জানা গেছে যে তারা ইনভলভ ছিল। আজকেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে সাত দিনের মধ্যে সিট করে তাদেরকে একটা লক্ষ্য নিয়ে হচ্ছে তারা চালাচ্ছে তার কিছুটা প্রকাশ কিছুটা লক্ষণ থাকবে।
বেশ, আমরা এবার পরবর্তী প্রশ্নে যাব, তার আগে শ্রোতাদের মনে করিয়ে দিই আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে হ্যালো ওয়াশিংটনে সার্ক শীর্ষ সম্মেলন সম্পর্কে আলোচনা শুনছেন। মালয়েশিয়া থেকে একটি টেলিফোন আসছে। হ্যালো,
আসসালামু
আলাইকুম।
আমি জালালউদ্দিন মালয়েশিয়ার বাতুপাত গোম্বাক বাংলা হাউস থেকে বলছি।
হ্যাঁ বলুন।
আমার আজকের প্রশ্নটা এবং আজকের বিষয়টার সাথে পুরোপুরি মিল না হলেও আংশিকভাবে মিল হতে পারে, তবে আমি আমার প্রশ্নটার উত্তর আশা করব। তবে আমার প্রশ্নটি হল যে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার মতো আমরা সবাই জানি যে বাংলাদেশ সার্বভৌম দেশের একটি দেশ, কিন্তু আমার প্রশ্ন হল যে নেপাল এবং শ্রীলঙ্কার যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব একটা কম না হলেও মানে মোটামুটি বাংলাদেশ হচ্ছে নেপাল এবং শ্রীলঙ্কার অর্থনৈতিক দিক থেকে কিছুটা একটু ভালো হতে পারে কিন্তু খুব বেশি না। তবে আমার প্রশ্ন হল যে যারা টুরিস্ট ভাবে নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান থেকে বিভিন্ন দেশে বেড়াতে যায় খুবই সহজ, কিন্তু বাংলাদেশ থেকে এটা খুবই কঠিন, এবং বাংলাদেশ থেকে যারা সাধারণ শ্রমিক হিসেবে মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই এসব দেশে কাজ করতে যায় তাদের প্রয়োজন পড়ে কমপক্ষে $2,500, এবং নেপাল এবং শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান থেকে তার প্রয়োজন পড়ে মাত্র $1,200 থেকে $300। তবে আমার প্রশ্ন হল সার্বভৌম দেশের মধ্যে বাংলাদেশের অবস্থানটা এত নিচে কেন? আমরা এটাই শুধু আমি জানতে চাই। থ্যাংক ইউ, আমার প্রশ্নটার উত্তর চাইব।
আপনি বলতে চাচ্ছেন যে পারিশ্রমিক দিক থেকে বাংলাদেশের শ্রমিকরা গেলে তাদের পারিশ্রমিক অনেক কম হয়?
না, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশ থেকে যেসব শ্রমিকরা মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কুয়েত এসব দেশে চাকরির জন্য যায় তাদের এজেন্টকে দিতে হয় $2,500।
কিন্তু শুনুন, এটা তো বিভিন্ন দেশে বিভিন্ন ব্যবস্থা হতে পারে, এটা তো সার্কভুক্ত দেশ বলে কথা নয়। যে দেশের সাথে মালয়েশিয়া যেরকম সম্পর্ক সেই সার্কের জোটের বাইরের দেশে হতে পারে, আমার মনে হয় যে আমি ভুল বললাম না? হ্যাঁ, দ্বিপাক্ষিক ব্যাপার,
সার্কভুক্ত কিছু। তবে হ্যাঁ, ওই যে ব্যবসা বাণিজ্য, যে সার্কে ব্যবসা বাণিজ্যে ঢাকা ঘোষণার মধ্যে যেটা আছে যেখানে বলা হচ্ছে যে অর্থনীতি এবং বাণিজ্য মানে হয়তো একটা ফ্রি হয়ে যাবে এগুলো, কিন্তু এর যে যাচ্ছে এক দেশ থেকে এটা হচ্ছে কমপ্লিট মধ্যে শর্ত তারা করতে যাচ্ছে এবং তার গেমিংটা কিভাবে হচ্ছে এটাও দুই দেশের মধ্যে হবে, সার্কের সঙ্গে থাকতে আনা মনে হচ্ছে না।
হ্যাঁ বেশ, আমি এরপরে পরবর্তী প্রশ্নে যাই, অনেকক্ষণ থেকেই লাইনে একজন রয়েছেন। হ্যালো,
আমি কল্পনা আহমেদ পটুমাক মেয়ালান থেকে বলছি। আমি ইন্টারনেট থেকে জানতে পেরেছি যে সম্প্রতি ঢাকায় সার্ক শীর্ষ সম্মেলন হয়ে গেল এবং আরো জানতে পেরেছি যে এখন দারিদ্র বিমোচন কৌশলের উপর একটি ফোরাম চলছে। আমার প্রশ্ন মাননীয় অতিথিবৃন্দের কাছে, যেহেতু দরিদ্র জনগণের মধ্যে নারীদের অবস্থা অপেক্ষাকৃত শোচনীয়, এই সমস্যা সমাধানের জন্য সার্কের নেতৃবৃন্দ বাস্তব কোন কর্মসূচি হাতে নিয়েছেন কি? ধন্যবাদ।
বেশ ভালো প্রশ্ন, কারণ নারীর ক্ষমতায়ন এবং সমাজে মহিলাদের অবস্থার উন্নয়ন এ নিয়ে কল্পনা আহমেদ প্রশ্ন করলেন। জনাব সাইফুল বারী, আপনি এবং অনিন্দ্য জানা দুজনেই আপনারা এই প্রশ্নের জবাব দেবেন।
লোকে আমি মানে একটুখানি কেটে গিয়েছিল, একটু কাইন্ডলি যদি আমার আরেকবার একটু একটু সংক্ষেপে একটু বলেন। সার্ক দারিদ্র বিমোচন দশক হিসেবে আগামী দশককে চিহ্নিত করেছে, সেটুকু আমি বুঝতে পেরেছি। তারপর
হ্যালো
হ্যালো
হ্যাঁ অনিন্দ, ওনার কল্পনার প্রশ্ন দারিদ্র বিমোচন এবং মহিলাদের অবস্থা নিয়ে আলোচনা হয়েছিল এবং তাদের সেটাকে মানে সেই উন্নয়নের জন্য সেই অবস্থার পরিবর্তনের জন্য স্যারকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আচ্ছা, আপনি জনাব সাইফুল বাড়ি প্রথমে বলবেন না? আমি
হ্যাঁ বলুন, বাড়ি ভাই বলছিলেন।
আমি আমি কি যে ব্যাপারে কারণ করে গেছে বেশিরভাগ আমাদের নারীরা বাস করছেন গঞ্জে, এই তাদেরকে তাদের শিক্ষা যদি তাকে উন্নত করতে হয় তাদেরকে একটা ব্যবস্থা দিতে হবে যেখানে তারা তাদের সাধ্যে, কারণ এগুলো সাহায্যগুলো কিন্তু একটা দিক ক্রেডিট সেগুলো ফেরত দিতে হয়, কিন্তু সেজন্য ব্যবস্থা এগুলো দিতে হচ্ছে। তবুও যে যতটুকু আভাস আছে যে নারীর অর্থনৈতিক জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হবে তার মেইন যেটা হবে সেটা মাইক্রো ক্রেডিট এর একটা যাতে করা যায় তাদের মধ্যে। দ্বিতীয় যেটা করা সেটা হচ্ছে যে তাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়ানোর জন্য সার দেশগুলোর যে যেখানে নারীদের যে ছিল হয়তো চাকরিতে বিভিন্ন জায়গায় সার্ভিসে প্রাইভেট ইয়েতে এগুলোর ব্যাপারেও নারীদের কোটাটা কুসংস্কারের কোটা বাড়ানোর সেদিকে একটা ইঙ্গিত আছে।
হ্যাঁ বেশ, অনিন্দ আপনি কিছু বলবেন নাকি আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব?
আমি শুধু একটা কথা বলবো কল্পনা দেবীকে, যে স্যার ঘোষণাপত্রে আমি যতটুকু পড়েছি আমার মনে হয় আমি একটু খুঁটিয়ে পড়েছি, আলাদা করে নারীদের সম্পর্কে কিছু কোথাও আমার চোখে পড়েনি। শুধু একটা জায়গা ছাড়া যে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে নারী ও শিশু পাচার বন্ধে সার্ক সদস্য দেশগুলো নিশ্চিত ব্যবস্থা নেবে।
বেশ, তাহলে আপনার অনেক আপনার জবাবের জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি কারণ আমাদের অনুষ্ঠানের সময় তো আর বেশি নেই। হ্যালো
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 হ্যাঁ বলুন।
হ্যাঁ রোকেয়া হায়দার বলছেন। রোকেয়া আপা, আমি শাহিদ সিরাজ কথা বলছি ঢাকা থেকে।
হ্যাঁ আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনি?
আমরা ভালো আছি, ধন্যবাদ আপনি ফোন করেছেন তার জন্য ধন্যবাদ। আপনার নিশ্চয় প্রশ্ন আছে?
হ্যাঁ, আমি আসলে ঢাকা থেকে ঝিনাইদহ যাচ্ছিলাম একটা শুটিং এ, গাড়িতে চলছিলাম আর আপনাদের অনুষ্ঠানটা শুনছিলাম, ভাবলাম পার্টিসিপেট করি। আমি সার্কের অধিকাংশ সেশন গুলোতে ছিলাম, ইনগুল সেশন থেকে শুরু করে। আমার স্পেসিফিক তিনটা প্রশ্ন আছে আপনারা সাইফুলবাড়ি সাহেববাবুদের অনলাইনে।
হ্যাঁ সাইফুল, একটু অনুরোধ যে আপনি ওই রেডিওর আওয়াজটা একটু কমান। হ্যাঁ,
বিষয়টি হচ্ছে যে সার্কে সাপমার মিটিং এ সাংবাদিকদের ভিসা সম্পর্কিত একটি বিষয় উত্থাপিত হয়েছিল, এগুলো শিথিল করার ব্যাপারে। দেখা যায় যে সার কান্ট্রিগুলো বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আসা যাওয়ার সময় সাংবাদিকদের কথা শুনলেই ইমিগ্রেশনে আটকে ওঠে, যে কারণে ভিসা সংক্রান্ত বিষয় একটু শিথিল করার কথা হয়েছিল, সেগুলোর কোন কিছু সিদ্ধান্ত অনেকই হয়নি। নম্বর টু, যে আমাদের প্রধান সমস্যা যেটি ছিল যে পানির হিসা পানি বন্টন, সেই ইস্যুগুলো আসেনি, এগুলো জোরালোভাবে আসার দরকার। আরেকটা একেবারেই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, যেহেতু আমি একটি টেলিভিশন চ্যানেল অপারেট করি, লক্ষ্য করবেন যে ইন্ডিয়ান সবগুলো চ্যানেল বাংলাদেশে খুব অবাধে দেখা যায় এবং আমরা সেগুলো খুব সহজভাবে দেখি সেগুলো। হ্যাঁ, কিন্তু আপনি লক্ষ্য করবেন যে পশ্চিমবঙ্গে আমাদের বাংলাদেশে একটি চ্যানেলও সেখানে দেখা যায় না। বিভিন্ন সময় সাপমার মিটিং এ গত বছর করাচিতে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ বিষয়টি রেজ করা হয়েছিল। এবার তার চলাকালীন সময়ে সাপমার মিটিং এবং যে সমস্ত বিজয়ী সাংবাদিকরা এসেছেন এবং কলকাতা থেকে যে সাংবাদিকরা এসেছেন তাদেরকে আমরা এই প্রশ্নটি করেছিলাম, তারা এড়িয়ে গেছে। তো এটার একটা সমাধান হওয়া দরকার বলে আমি মনে করি।
তার মানে শাইখ সাহেব, এটা আপনার প্রশ্ন নয়, আপনার মন্তব্য এবং বক্তব্য। তো আপনার হ্যাঁ আপনার এই মন্তব্যের জন্য এবং আমাদের সাথে এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে তাহলে চলে যাই। হ্যালো
হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে শামিমারা বলছি। আমার প্রশ্ন হচ্ছে সার্কে ভারতের আন্তরিক ও সক্রিয় অংশগ্রহণ, সার্কের অস্তিত্ব ও এর কার্যক্রম ফলপ্রসূ হওয়ার জন্য কতখানি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন?
হ্যালো হ্যালো
হ্যালো,
আমি আছি লাইনে।
হ্যাঁ বলুন।
হ্যালো,
আপনার দুজনেই জবাব দিতে পারেন।
আপনি কাকে? আপনি সঞ্চালক, আপনি যাকে বলবেন তিনি জবাব দেবেন।
বলুন অনন্দ,
আপনি আগে বলবেন।
হ্যাঁ বলুন বলুন অনন্দ, বলুন।
সার্ককে ভারতের আন্তরিকতা এবং ভারতের যোগ দেওয়াটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কারণ ভারত হচ্ছে সার্কের বৃহত্তম সদস্য এবং ভারত এইটা দেখুন, দ্বিপাক্ষিক আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, শওকত আজিজ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় খালেদা জিয়া এবং আরো যে নেপালের রাজা জ্ঞানেন্দ্র, তার সঙ্গে মনমোহন নিজে খুব একটা আগ্রহী ছিলেন দ্বিপাক্ষিক বৈঠকে বসতে, শেষ পর্যন্ত বসেছেন এবং সেখানে খুব পরিষ্কার করে দিয়েছেন যে পারস্পরিক যে অবিশ্বাসের ব্যাপারগুলো, সেই মানে সীমান্ত পারের সন্ত্রাস বলুন বা বিভিন্ন দেশের মাটিকে বিভিন্ন দেশের বিরুদ্ধে ব্যবহার করার ব্যাপারগুলোই বলুন, এইগুলো যতদিন না বন্ধ হবে, এবং এই যে ট্রাস্ট ডেফিসিট বলে একটা কথা পাক প্রধানমন্ত্রী এবং ভারতীয় প্রধানমন্ত্রী দুজনেই ব্যবহার করেছেন, বিশ্বাসের ঘাটতি যতদিন না পূরণ হবে বা কিছুটা ঘাটতি কমবে, খানিকটা কমেছে অবশ্যই, খানিকটা কমেছে তাও ভারতীয় প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, ততদিন কিন্তু এটা হবে না। কিন্তু ভারত অ্যাজ দ্য লার্জেস্ট মেম্বার অফ সার্ক, মানে ভারতের অন্তর্ভুক্তি এবং ভারতের যোগদানটা নিঃসন্দেহে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, আমি এবার পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। হ্যালো, হ্যালো, ঢাকা থেকে একটি ফোন আসছিল কিন্তু লাইন। হ্যালো, 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 হ্যালো,
হ্যালো, হ্যাঁ আপনি
বলুন বলুন, শুনুন আমাদের সময় শেষ হয়ে আসছে, বলুন ভাই।
আচ্ছা, আমার যে প্রথম প্রশ্নটা,
একটাই প্রশ্ন করতে পারবেন, বলুন।
আমার প্রথম প্রশ্নটা, আমি প্রথম ধন্যবাদ জানাই বাংলা সরকারকে, যিনি এরা সুস্থ এবং সুন্দরভাবে সার্ক সম্মেলন শেষ করছেন। আমার প্রথম প্রশ্ন যে সার্কের মতো এশিয়াতে আর কি সংস্থা আছে, যেটা আসিয়ান, মালয়েশিয়া, ব্যাংকক, অন্য দেশ কর্ম এবং বাস্তবায়ন ঠিক আছে, এদের কর্মসূচি এবং বাস্তবায়ন ঠিক আছে, কিন্তু আমাদের সার্কে এগুলো যতগুলো সার্ক সম্মেলন দেখলাম শুধু কথাই বলে যায়, বাস্তবায়ন বলতে কিছুই নাই, যেমন সাতটা বলেন, চুক্তি বলেন, আর যত কিছুই বলেন।
আমরা আমাদের যারা অতিথি ছিলেন আপনার এই প্রশ্নের জবাব কিন্তু একটু আগেও দিয়েছে, আপনি যদি রেডিওতে শুনে থাকেন, যে 20 বছর পর নেতারা স্বীকার করেছেন যে হ্যাঁ অনেক কিছু কর্মসূচি বাস্তবায়িত হয়নি, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন তার ভাষণে যে এই চুক্তি বাস্তবায়ন করা হবে, সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাবেন। আরেকটি প্রশ্ন করছেন। হ্যালো,
আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে তৌহিদা খাতুন বলছি। পেশায় আমি একজন শিক্ষিকা, রংপুর বেতার কেন্দ্রের একজন সংবাদ পাঠিকা। আমরা জানি ইউরোপিয়ান ইউনিয়ন তাদের সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে যারা দরিদ্র তাদের দারিদ্র বিমোচনে আর্থিক সহায়তা দিয়ে থাকে, অথচ সার্ক তাদের অন্তর্ভুক্ত দরিদ্র দেশকে আর্থিক সহযোগিতা তো দূরের কথা, বরং এক দেশ থেকে আরেক দেশে যেতে ভিসা পাওয়াই দুষ্কর, এমনকি এইসব দেশে যাতায়াতের ব্যয়ও অনেক বেশি। তাই আমার প্রশ্ন, আঞ্চলিক সহযোগিতার কথা বলা হলেও এই অঞ্চলের মানুষের জন্য সার্ক আদৌ কি সেরকম কিছু করছে বা করা উচিত?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
একটু জবাব দেব, মনমোহন সিংহ বলেছেন যে গত বছর সার্কের যে দারিদ্র বিমোচন তহবিল, তাতে যদি কোন রকম প্রকল্প জমা পড়ে তার জন্য ভারত সরকার $1 মিলিয়ন অলরেডি দান করে রেখেছে, কিন্তু এক বছরে সেখানে কোন প্রকল্প জমা পড়েনি।
আচ্ছা, আর জনাব সাইফুল বারী এই বিষয়ে কিছু আলোকপাত করবেন। হ্যালো,
শুধু বলা কি যে মুদ্রা করছে যে বাস্তবায়ন অনেকগুলো জিনিসই বাংলাদেশের ব্যাপারে, কিন্তু এখন এই এই সদ্য সব তো একটা মোটামুটি একটা অনুপদ্ধ যে আমরা বাস্তবায়ন করতে যাব বিভিন্ন ক্ষেত্রে, স্পেসিফিক একটা এরকম এরকম ক্ষেত্রে আছে যেখানে বাস্তবায়ন প্রয়োজন হবে। আমরা করব যে অঙ্গীকার করা হচ্ছে শব্দটা আমি আবার বলি, সেটা বাস্তবায়ন বিচারটা আমার মনে হয় অপেক্ষা করা যেতে পারে, অঙ্গীকার পূর্ণ।
আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের সময় প্রায় শেষ হয়ে এলো, এরপরে সংক্ষিপ্ত সংবাদ রয়েছে। তো জনাব সাইফুল বাড়ি এবং অনিন্দ জানা, আপনাদের দুজনকেই ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, এবং শ্রোতাদেরকেও অনেক
ধন্যবাদ। শ্রোতাদের ধন্যবাদ,
ধন্যবাদ, তারা এতে যোগ দিয়েছে।
ধন্যবাদ, ধন্যবাদ। ওকে
ওকে, থ্যাংক ইউ। আর